বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماء صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 4 মার্চ, 19 ফাল্গুন এবং ফার্সি 14 ইসফান্দ, রেডিও ধরনের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলো হার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলো হার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরাকে মার্কিন ঘাঁটি আইনুল আসাদে হামলার কারণ ও সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনো উন্নতি হয়নি, বরং ধারাবাহিকভাবে নাগরিক স্বাধীনতার অবনতি হয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। এ সম্পর্কে বিস্তারিত জানাবে ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ রাজনৈতিক খেলার জায়গা নয়, ইউরোপকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। চীনের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকার সবচেয়ে বড় হুমকি, ওয়াশিংটনকে সরাসরি অভিযুক্ত করেছেন শি জিনপিং। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ 1 বছর পর আগামী 30 মার্চ থেকে খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্কুল। এবং 19 মাস গৃহবন্দী থাকার পর মুক্তি পেয়েছেন কাশ্মীরের হুররিয়াত কনফারেন্সের নেতা মীর ওয়াইজ উমর ফারুক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন 3 ইউরোপীয় দেশকে বুঝতে হবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ রাজনৈতিক খেলার জায়গা নয়। তিনি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জাতীয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। রুহানি বলেন আইএইএ এটা ভালো করে জানে যে ইরান আন্তরিকভাবে সহযোগিতা করেছে। তিনি বলেন আইএইএ এর প্রতিবেদনগুলোতে বারবারই ইরানের সহযোগিতার কথা স্বীকার করা হয়েছে। ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক নষ্ট না করতে 3 ইউরোপীয় দেশ এবং আইএইএ এর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট। 3 ইউরোপীয় দেশের উদ্দেশ্যে রুহানি বলেন আইএই এর কাজ হচ্ছে কারিগরি বিষয়ে দেখাশোনা করা। সম্প্রতি আমরা আইএই এর সঙ্গে একটা সমঝোতায় পৌঁছেছি, এই সমঝোতা বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত। হেগের একটি আদালতে ইরানের দায়ের করা মামলায় হেরে গেছে আমেরিকা। আদালতের রায় অনুসারে ইরানকে এখন 3 কোটি $70 লাখ অর্থ দিতে হবে। 1981 সালে সই হওয়া আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করার জন্য ইরান আমেরিকার বিরুদ্ধে মামলা করেছিল। আলজিয়ার্স চুক্তি অনুসারে আমেরিকায় আটক ইরানের সম্পদ ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু মার্কিন অর্থ বিভাগ সে সম্পদ ফেরত দিতে বাধা দিয়েছে কিংবা দেরি করেছে। এরপর ইরান হেগের আদালতে মামলা করে। গতকাল ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক কেন্দ্র থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, হেগের আদালত ইরানের দাবির পক্ষে রায় দিয়েছে, যার কারণে আমেরিকা এখন ইরানকে ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য হবে। ১৯৮২ সালে ইরান ওই মামলা করে। ১৯৯২ সালে আদালত প্রাথমিক রুলিং ইস্যু করে, চূড়ান্ত রায়ে ইরানকে ২ কোটি ৯০ লাখ ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, আর অর্থ দিতে দেরি হলে আরও ৮০ লাখ ডলার দিতে হবে। হেগের আদালতের যে ট্রাইব্যুনালে মামলার বিচার হয়েছে তাতে ইরান ও আমেরিকা দুদেশই ৩ জন করে আইনজীবী নিয়োগ দিয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে রকেট হামলা সন্দেহজনক, এতে ইহুদিবাদ ইসরায়েল জড়িত থাকতে পারে। গতকাল কাতারের আল জাজিরা টেলিভিশনের আরবি বিভাগকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। গতকালই দিনের প্রথম ভাগে ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আইন আল আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও বাগদাদের কূটনৈতিক এলাকায় গ্রিন জোনে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে বলেন, এসব হামলার ধরন ও প্রেক্ষাপট একই, এসব হামলা সন্দেহজনক এবং ইঙ্গিত রয়েছে যে এতে ইহুদিবাদী ইসরায়েল সহ বিদেশিদের হাত রয়েছে। গতকাল আইন আল আসাদে অন্তত ১০টি রকেট আঘাত হানে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ওয়াশিংটন সাধারণত এ ধরনের হামলার জন্য ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনকে দায়ী করে থাকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তার দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকা সবচেয়ে বড় হুমকি। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে যখন বেজিংয়ের টানা পড়েন বাড়তে শুরু করেছে তখন তিনি এ মন্তব্য করলেন। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর পর চীনের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে গতকাল দেয়া বক্তৃতায় শি জিনপিং বলেন, বর্তমান বিশ্বে গোলযোগের সবচেয়ে বড় উৎস হচ্ছে আমেরিকা, একইভাবে চীনের জন্য বড় হুমকি ওয়াশিংটন। তবে প্রাচ্যের উত্থান ঘটছে এবং পাশ্চাত্য ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে আমেরিকার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছিলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে। একই মিটার ব্যান্ডে শোনা যাচ্ছে সৌদি আরবেও। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ এক বছর পর আগামী ৩০ মার্চ থেকে বাংলাদেশের স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ এক বছর পর আগামী ৩০ মার্চ থেকে বাংলাদেশের স্কুলগুলি খুলে দেওয়া হচ্ছে। তবে চলতি শিক্ষাবর্ষের ৩ মাস পরে স্কুল খুললেও ডিসেম্বরের মধ্যে ৯ মাসে সেশন শেষ করার লক্ষ্য রেখে সংক্ষিপ্ত ও পরিবর্জিত একটি পাঠ্যসূচি প্রণয়ন করা হচ্ছে। এর আগে সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশ করা হলেও সেটি এখন আরও কমানোর সব প্রস্তুতিও শেষ করেছে সংশ্লিষ্ট বিভাগ। তাছাড়া দীর্ঘ এক বছর পরে ক্লাসে ফেরা শিক্ষার্থীদের মানসিকভাবে উৎফুল্ল রাখতে নেওয়া হচ্ছে এই স্বল্প সিলেবাসের কৌশল। এরই প্রথম ধাপ হিসেবে সিলেবাস কমানো হচ্ছে সব ক্লাসের। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনেকেই মনে করছেন আগামী ৩০ মার্চ স্কুল কলেজ খুললেও চলতি শিক্ষাবর্ষের ৩ মাস চলে যাচ্ছে, তাই বছরের বাকি ৯ মাস হয়তো শিক্ষার্থীদের পড়াশোনার চাপ বাড়বে। শিক্ষার্থীদের এই ভীতি কাটাতেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সিলেবাস কমানোর উদ্যোগ নিয়েছে। যদিও এর আগেই মাধ্যমিক স্তরের সিলেবাস কমিয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল, এখন আগের সেই পরিবর্জিত সিলেবাস আরও কাটছাট করে সংক্ষিপ্ত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় সম্প্রতি এনসিটিবির সংশ্লিষ্ট বিভাগ থেকে মাধ্যমিকের জন্য সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশ করা হয়েছিল। সেখানে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরিমার্জিত ও সংক্ষিপ্ত বিষয়বস্তুর আলোকে সিলেবাস দেয়া হয়। এখন নতুন করে সেই সিলেবাস আরও সংক্ষিপ্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, করোনায় কম বেশি যতটুকু ক্ষতি হোক না কেন, চলতি শিক্ষাবর্ষে আমরা শিক্ষার্থীদের মানসিক কোনো চাপ দিতে চাই না, তাই সিলেবাস কমিয়ে তাদের মনোবলকে আরও বাড়াতে চাই। তিনি বলেন, স্কুল যখন খোলা হবে ওই সময় থেকেই সংক্ষিপ্ত সিলেবাস পড়াশোনা শুরু হবে। সংক্ষিপ্ত এই সিলেবাস শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য করা হচ্ছে। বাকি শ্রেণীগুলোতে শিক্ষকরা যতটুকু পড়াতে পারবেন ঠিক ততটুকুর উপরেই মূল্যায়ন করবে শিক্ষা প্রতিষ্ঠান।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ইন্তেকাল করেছেন। বুধবার দিবাগত রাত সোয়া একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এইচ টি ইমামের বয়স হয়েছিল 82 বছর। দুই সপ্তাহ আগে তিনি সিএমএইচ এ ভর্তি হন। ফুসফুস, কিডনি জটিলতা, হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এইচ টি ইমাম। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম রাত সোয়া একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে রাজ্যের হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুককে মুক্তি দিয়েছে সরকার। 19 মাস গৃহবন্দী থাকার পর গতকাল তাকে মুক্তি দেওয়া হয়। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরের অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রশাসিত প্রদেশ সরকার হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুককে মুক্তি দিয়েছে। গত 19 মাস গৃহবন্দী থাকার পরে গতকাল বুধবার তাকে মুক্তি দেওয়া হয়। 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 ধারা বাতিল করার পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়। গণমাধ্যমে প্রকাশ, মঙ্গলবার এই কর্তৃপক্ষ তাকে বাড়ি থেকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে। অন্যদিকে মিরওয়াইজ উমর ফারুক গতকাল বুধবার বলেন, তাকে এখনও মুক্তি পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে তিনি এটা জেনে খুশি যে তিনি এখন মুক্ত। অন্যদিকে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি হুররিয়াত প্রধান মিরওয়াইজ উমর ফারুকের মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মেহবুবা মুফতি বলেন, মিরওয়াইজের মুক্তির সংবাদ শুনে খুশি হয়েছি। আশা করি যে জম্মু কাশ্মীরে ও বাইরের কারাগারে থাকা 100 কাশ্মীরি পুরুষকেও শিগগিরই মুক্তি দেওয়া হবে, তাদের পরিবারের কাছে ফিরে আসার সময় এসেছে। এর আগে গত বছর নভেম্বরে আঞ্জুমানে ওয়াকফ জামিয়া মসজিদ ও সৈয়দ আহমদ নকশবন্দী কাশ্মীরের বিশিষ্ট আলেম মিরওয়াইজ উমর ফারুককে গৃহবন্দী অবস্থা থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য জামিয়া মসজিদের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন সহ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার কাছে দাবি জানিয়েছিলেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে গতকাল একদিনেই নিহত হয়েছেন 38 জন, জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর গতকালই সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সেক্ষেত্রে গতকাল ছিল মিয়ানমারে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। গতকাল মিয়ানমারের বিভিন্ন শহরে লোকজন বিক্ষোভে নামলে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের উপর তাজা গুলি ছোড়ে। এর মধ্যে সাবেক রাজধানী ইয়াঙ্গুনে সকালের দিকে মারা গেছেন অন্তত 8 জন এবং বিকালে মারা যান 7 জন। একজন ডাক্তার জানিয়েছেন, মান্দাল শহরে এক বিক্ষোভকারীর বুকে গুলি করা হয়েছে এবং 19 বছর বয়সী এক কিশোরীর মাথায় গুলি লেগেছে। মানবাধিকার কর্মীরা বিক্ষোভ দমনের পন্থাকে ভয়াবহ ও গণহত্যা বলে মন্তব্য করেছেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, আমেরিকার সঙ্গে আমাদের সরাসরি কোনো আলোচনা হয়নি, যোগাযোগ যা হয়েছে তা ওমানের মধ্যস্থতায় হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে তিনি কথা বলেন। ইয়েমেন সরকারের যে কোনো আলোচনায় নেতৃত্ব দেন আব্দুস সালাম। তিনি আরো বলেন, মাস্কাটে ওমানি ভাইদের মধ্যস্থতায় যোগাযোগ হয়েছে, সরাসরি কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসীদের শীর্ষে রয়েছে আমেরিকা। ইয়েমেন সংকটের সমাধান চাইলে প্রথমে সৌদি জোটের হামলা ও সহিংসতা বন্ধ করতে হবে এবং ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ইয়েমেন যুদ্ধের জন্য অন্য কোনো দেশকে অভিযুক্ত না করে বরং আমেরিকাকে এর দায় দায়িত্ব নিতে হবে। ইয়েমেনে সৌদি আগ্রাসন ও অপরাধ যজ্ঞের জন্য ওয়াশিংটনকে জবাবদিহি করতে হবে। খাতিবজাদে বলেন, ইয়েমেনের সংগ্রামী জনগণের প্রতিরোধের মুখে 6 বছরের আগ্রাসনের ব্যর্থতা বুঝতে পেরে এখন তারা নিজেদের দোষ অড়াল করতে অন্যকে দোষারোপ করছে, অথচ তাদের ঘৃণ্য দৃষ্টিভঙ্গির কারণেই ইয়েমেনের সম্পদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইয়েমেন যুদ্ধের কারণে সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করে আমেরিকা আর্থিকভাবে লাভবান হয়েছে বলে মন্তব্য করেন খাতিবজাদে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইয়েমেনের জনগণ কখনো আমেরিকা এবং তার মিত্রদের অপরাধ ভুলে যাবে না। খাতিবজাদে বলেন, মার্কিন নতুন প্রশাসন ইয়েমেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছে বলে দাবি করে আসছে, কিন্তু সৌদি আগ্রাসন বন্ধে আমরা এ পর্যন্ত বাস্তব কোনো পদক্ষেপ নিতে দেখিনি। শ্রোতা বন্ধুরা, সবাই ভালো সুস্থ থাকুন, এ কামনা করে শেষ করছি আজকের বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে মার্কিন বিমান ঘাটে আইন আল আসাদে অন্তত ১০টি রকেট হামলা হয়েছে। এ হামলার সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আমির হোসেন।
ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে অন্তত ১০টি রকেট আঘাত হেনেছে। এতে সেনা কর্মকর্তা সহ ৩ মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সরকার বলেছে তাড়াহুড়া না করেই এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। গত এক বছরে ইরাকে মার্কিন দূতাবাস সহ মার্কিন নানা অবস্থানে প্রায়ই হামলা হয়েছে। এসব হামলাগুলোর নানা কারণ থাকতে পারে। প্রথমত, ইরাকের সঙ্গে শত্রুতাপূর্ণ এবং দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী মার্কিন আচরণ। ইরাকের প্রতিরোধকামী ও সন্ত্রাস বিরোধী সেনা কমান্ডারদের উপর বারবার পরিকল্পিত হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন সেনারা। গত বছরের প্রথম দিকে ইরাকে মার্কিন সন্ত্রাসী হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদার শাবির উপপ্রধানের শাহাদাতের পর মার্কিন বিশ্লেষকরাই বলেছিলেন যে ইরাকে মার্কিন সেনারা আর কখনো নিরাপদ থাকবে না। ইরাক ও সিরিয়ায় লেলিয়ে দেয়া নানা সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি মার্কিন সহায়তাও ইরাকি ও সিরীয়দের মধ্যে মার্কিন বিরোধী তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, ইরাকের সংসদ মার্কিন সেনাদেরকে সেদেশ থেকে বের করে দেওয়ার আইন পাশ করা সত্ত্বেও এ বিষয়ে বর্তমান ইরাকি সরকারের দুর্বল ভূমিকা। তৃতীয়ত, ইরাকের বেশিরভাগ জনগণের কাছে অস্ত্র থাকায় এবং প্রতিরোধকামী বহু সশস্ত্র দল গড়ে ওঠায় তাদের নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ইরাকের জনগণ সহ প্রতিরোধকামী সব দল ও গ্রুপই মার্কিন বিরোধী। চতুর্থত, ইরাকে এমন কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা মার্কিন সেনাদের বিতাড়নকে গুরুত্ব দেয় না, বরং তারা কয়েকটি ইরাকি গ্রুপ ও বাইরের শক্তির ইঙ্গিতে ইরাকি প্রতিরোধকামী শক্তিগুলো ইরানকে ইরাকের নিরাপত্তার জন্য হুমকি বলে প্রচার করছে। তারা এই উদ্দেশ্য হাসিল করতে মাঝে মধ্যে মার্কিন দূতাবাস ও অন্যান্য মার্কিন অবস্থানে হামলা চালিয়ে এসব হামলাকে ইরানপন্থী ইরাকি প্রতিরোধকামীদের কাজ বলে দাবি করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। এ সম্পর্কে প্রতিবেদন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের কণ্ঠে।
বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনো উন্নতি হয়নি, বরং ধারাবাহিকভাবে বাংলাদেশের নাগরিক স্বাধীনতার অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের বার্ষিক প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2021 ডেমোক্রেসি আন্ডার সিজ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকাল বুধবার। বিশ্বের 195টি দেশের এবং 15টি অঞ্চলের গণতান্ত্রিক স্বাধীনতার চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। প্রতিবছরের মতো এবারের প্রতিবেদনে রাজনৈতিক ও নাগরিক অধিকার এই দুই বিষয় বিবেচনায় নিয়ে গণতান্ত্রিক স্বাধীনতার স্কোর নির্ণয় করা হয়েছে। প্রতিবেদনে গণতন্ত্রের মানদণ্ডের 100 পয়েন্টের মধ্যে এবার বাংলাদেশের অর্জন 39। সে অনুযায়ী বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা এখন আংশিক মুক্ত দেশের কাতারে রয়েছে। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রেডিও তেহরানকে বলেন,
জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতান্ত্রিক অধিকারকে আজকে কেড়ে নেওয়া হয়েছে, স্বাধীন চিন্তা মত প্রকাশের যে অধিকার, এবং সেটা বললেই সেটাকে সরকারের সমালোচনাকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে আজকে চিহ্নিত করে এটাকে অজুহাত হিসাবে ধরে আজকে সকল প্রতিপক্ষের বিরুদ্ধে একটা অভূতপূর্ব দমন নিপীড়ন হয়রানি মিথ্যা মামলা, এটাকে আজকে সরকার তার কৌশল হিসাবেও আজকে তারা গ্রহণ করেছে। ফলে এরকম একটা জায়গা থেকে আন্তর্জাতিক সম্প্রদায় তারা তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠা তারা প্রকাশ করেছে, সেটা ভালো, কিন্তু এটাতে বাংলাদেশের পুরো চিত্রটা তাতে কিন্তু বেরিয়ে আসছে না। সরকার পাকিস্তানি জমানার সমালোচনা করে, পাকিস্তানিরা যেমন আমাদের ভাষার অধিকার তারা কেড়ে নিয়েছে, এই সরকারও আজকে তারা আমাদের কথা বলার অধিকারকে আজকে তারা কেড়ে নিচ্ছে।
ফ্রিডম হাউসের ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বিরোধী দল, তাদের জোটের শরিক, সমালোচক, মিডিয়া ও নাগরিক সমাজের কণ্ঠস্বরকে ধারাবাহিকভাবে হয়রানির মাধ্যমে রাজনৈতিক শক্তি সুসংহত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুর্নীতি একটি মারাত্মক সমস্যা এবং দুর্নীতি বিরোধী প্রচেষ্টাগুলো রাজনৈতিক ক্ষমতার প্রয়োগে দুর্বল হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং দায় মুক্তির নজিরও রয়েছে। এছাড়া এই রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, 2016 সাল থেকে এদেশে ইসলামী চরমপন্থার ঝুঁকি তৈরি হয়েছে।
সংবাদ ভাষ্যে অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, শরীরের সুস্থতার জন্য পরিশ্রম তথা কাজের গুরুত্ব যে অনেক বেশি তা নিশ্চয়ই তোমরা স্বীকার করবে। নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবারের জীবিকা নির্বাহের প্রয়োজনে শ্রম দেয়, কষ্ট করে, সে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদের মতো।
অন্যদিকে ইমাম জাফর সাদেক আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সকল প্রয়োজনীয়তা যদি কোনো রকম কাজকর্ম ছাড়াই পূরণ হয়ে যেত, তাহলে কখনো তাদের জীবন স্বাস্থ্যকর হতো না এবং জীবন উপভোগ্য হয়ে উঠত না।
সভ্যতার ইতিহাস নামক গ্রন্থের লেখক বিল ডুরান্ট বলেছেন, সুস্থতা কাজের মাঝে নিহিত। মানব জীবনের সুখ, সমৃদ্ধি আর সন্তুষ্টির মূল রহস্যগুলোর একটি হল কাজ।
অন্যদিকে বিখ্যাত ফরাসি লেখক ও কবি ফ্রাঁসোয়া ভলতেয়ার বলেছেন, যখনই অনুভব করি কষ্ট, ক্লান্তি আর রোগ ব্যাধি আমাকে নিঃশেষ করে দিচ্ছে, তখন কাজের আশ্রয় নেই, কেননা আমার ভেতরে যন্ত্রণার সবচেয়ে উত্তম প্রতিষেধক হচ্ছে কাজ।
মূলত জীবনকে সুন্দর করার জন্যই ইসলাম ধর্মের কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং অলসতাকে নিষিদ্ধ করা হয়েছে। যে নিজ হাতে রোজগার করে জীবিকা নির্বাহ করে সে হাতকে বলা হয়েছে শ্রেষ্ঠ, আর অলস মস্তিষ্ককে বলা হয়েছে শয়তানের আখড়া।
যুগে যুগে যারাই বড় বড় সভ্যতা জন্ম দিয়েছেন, তারা নিরলস পরিশ্রমী ব্যক্তিত্ব ছিলেন। তারা নিজেদের খোদা প্রদত্ত মেধাকে কাজে লাগিয়ে সৃষ্টি জগতে অনন্য অবদান রেখে গেছেন।
তো বন্ধুরা, বড় হওয়ার জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য এবং সুনাম অর্জনের জন্য তোমরা সবাই কর্মঠ ও উদ্যমী হবে। এ প্রত্যাশী শুরু করছি রংধনুর আজকের আসর। আসরের শুরুতেই আমরা এক অলস ব্যক্তির গাছ কাটা সম্পর্কে একটি গল্প শোনাব।
আর গল্প শেষে থাকবে বাংলাদেশের এক ছোট্ট বন্ধুর কণ্ঠে একটি গান ও কবিতা। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তো প্রথমেই গল্পটি শোনা যাক।
অনেক অনেক দিন আগের কথা, এক অলস লোক তার জীবনের সব কাজেই অলসতা করত। কোনো কাজেই সে সিরিয়াস ছিল না। আজ যে কাজটি করে ফেলা যায় সে কাজটিও ফেলে রাখত ভবিষ্যতের জন্য, আর আগামী দিনের কাজ তো ফেলে রাখত অনাদিকালের জন্য।
লোকটি এতই অলস ছিল যে ছোটখাটো কাজও, যেটা যখন তখন করে ফেলা সম্ভব কিংবা করাটা খুব একটা কষ্টেরও নয়, তাও সে করত না। মনে মনে বলত, ধু ছাই, রাখো তো যত সব ছাই পাশ, বহু সময় পড়ে আছে, এখনই করার দরকার নেই, পরে দেখা যাবে।
এভাবে ছোট্ট ছোট কাজ দিনের পর দিন জমে যেতে যেতে বিরাট ঝামেলা তৈরি হয়ে যেত। ওই ছোট কাজগুলোই কোনটা রেখে কোনটা করবে এরকম সমস্যায় পড়ে যেত।
এই অলস লোকের ঘরের পাশেই বেড়ে উঠেছিল এক গাছ। গাছটি সে নিজেই লাগিয়েছিল। গাছে কাঁটা ভরা, বড় বড় কাঁটা, গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত প্রতিটি শাখায় শাখায় বড় বড় কাঁটা পেরেকের মতো বের হয়েছিল। কাঁটাগুলো বেশ ধারালো।
গাছটির আর কোনো বৈশিষ্ট্য ছিল না, না ছিল ফুল, না ছিল ফল, না ছিল সুবাস গন্ধ, আর না ছিল পত্তপল্লব, কেবল কাঁটাই সার।
ঘরের পাশে গাছটি বেড়ে উঠলেও জনগণের চলাচলের পথেই পড়েছিল কাঁটা গাছ, তাই প্রতিদিনই বহু মানুষ এই কাঁটা গাছের পাশ দিয়ে আসা যাওয়া করত। আনমনা ছিল যারা, স্বাভাবিকভাবেই তাদের গায়ে এই গাছের কাঁটা বিদ্ধ হতো। মানুষ তাই খুব বিরক্ত হতো, কষ্ট হতো তাদের এই কাঁটা গাছটির জন্যে। পথ চলার সময় বাতাসে গায়ের জামা উড়ে গিয়ে কাঁটায় বিঁধে যেত, টানতেই ছিঁড়ে যেত সেই জামা।
পথচারীরা প্রত্যেক দিন ওই অলস লোকটিকে বলতো সে যেন এই অপ্রয়োজনীয় কাঁটা গাছটি তার ঘরের দরজা থেকে তুলে নেয়, কেননা এই গাছটির কোনো ব্যবহার নেই। অলস লোকটি তাদের কথায় জবাব বলতো, ঠিক আছে, কাল অবশ্যই ওই কাঁটা গাছটাকে শেকড় শুদ্ধ উপরে ফেলে দেব।
কিন্তু গাছ গাছের জায়গায় থেকে যেত, তার গায়ে হাতও লাগাতো না অলস লোকটি। এভাবে গাছটি আরো মোটা, তাজা এবং লম্বা হয়ে উঠল। পাল্লা দিয়ে অলস থেকে অলসতর হয়ে উঠল আমাদের গল্পের অলস লোকটিও।
দিনের পর দিন এভাবে যেতে যেতে কাঁটা গাছটি আরও সারি হয়ে উঠল। এত শক্ত এবং মজবুত হয়ে উঠল যে এখন আর অলসের পক্ষে ওই গাছটি শেকড় শুদ্ধ উপড়ে ফেলা তো দূরের কথা, গোড়া কেটে ফেলার মতো সাধ্যের মাঝেও আর রইল না। লোকজন এখন অলস লোকটিকে বলতে লাগলো, এই অপদার্থ কাঁটা গাছটি যদি শীঘ্রই আমাদের চলাচলের পথ থেকে সরানো না হয়, তাহলে আমরা নগরপতির কাছে তোমার বিরুদ্ধে নালিশ দেব। কিন্তু
তারপরও তার কোনো হুঁশ হল না। অবশেষে লোকজন ঠিকই তার বিরুদ্ধে শহরের মেয়রের কাছে অভিযোগ দিল। মেয়র যথারীতি তাকে হাজির করার আদেশ দিল।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
নগরপতি অলস লোকটাকে বলল, এই অলসের হাড্ডি, তোর অলসেমির কথা সারা শহরের মানুষের মুখে মুখে, তুই তোর ঘরের সামনে থেকে কাঁটা গাছটা সরাচ্ছিস না কেন? কেন এই গাছটা কাঁটা দিয়ে জনগণের কষ্ট দিচ্ছিস? তুই কি দেখতে পাস না প্রতিদিনই কেউ না কেউ ওই গাছের কাঁটায় আহত হয়, কিংবা কারো না কারো জামা কাপড় ছিঁড়ে যায়। মানুষজন যে এত করে তোকে বলল, তুই তাদের কথায় কান দিচ্ছিস না কেন? কেন এখনো গাছটা কেটে ফেলছিস না?
অলস লোকটি বলল, আমি তো সকলকেই বলেছি, যেই আমার কাছে অভিযোগ করেছে তাকেই বলেছি, শীঘ্রই আমি গাছটা কেটে ফেলব।
নগরপতি বলল, কিন্তু লোকজন তো বলছে বহুদিন ধরেই তারা তোকে এই গাছটা কেটে ফেলার জন্য বলে আসছে, আর তুই কাল পরশু করে করে এ পর্যন্ত গাছটা কাটিসনি। সেই ছোট্ট থাকতেই লোকজন তোকে বলেছিল, আর আজ গাছটা মোটা তাজা হয়ে বিশাল আকার ধারণ করেছে।
অলস লোকটা বলল, ঠিকই বলেছেন, আর এমনটি হবে না, কালই আমি গাছটা কেটে ফেলব।
নগরপতি হাসলেন, এরপর বললেন, অলসতা বাদ দে, কাল কেন, আজই গাছটা সেরে ফেল, যাতে মানুষ একটু স্বস্তি পাই, হাঁপ ছেড়ে বাঁচতে পারে। তোকে আমি একটা পরামর্শ দেই, এটাকে উপদেশ হিসেবেও নিতে পারিস। সেটা হলো, তোর জীবনের সকল কাজের ক্ষেত্রে কাল পরশু করব এই অভ্যাস বাদ দে। মনোযোগ দিয়ে শোন আমার কথা, কখনো ছোট হোক কিংবা বড় হোক, কোনো কাজকেই আগামীকালের জন্য রেখে দিবি না। যে কাজটা এই মুহূর্তেই করে ফেলা সম্ভব, সে কাজ পরে করব এরকম চিন্তাই করিস না। সুতরাং এক্ষুনি যা, ওই কাঁটা গাছটা কেটে ফেল।
নগরপতির কাছে যে কয়জন এসেছিল অলসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, তারা অলস লোকটাকে পরে, কাল, পশু ইত্যাদি উপহাসমূলক শব্দ শুনিয়ে ঠাট্টা মস্কারা করতে লাগল। একজন বলল, এই লোককে আমি ভালো করেই চিনি, ও কোনো দিনও ঠিক হবে না, সে একা এই গাছ কাটতেও পারবে না, আমাদের উচিত তাকে সাহায্য করা এবং সবাই মিলে গাছটা কেটে ফেলা। গাছটার গোড়া উপড়ে ফেলে একেবারে পুড়িয়ে ফেলা উচিত।
এ কথা শুনে অলস লোকটি বিরক্ত হয়ে বলল, তোমরা আমাকে নিয়ে মশকরা করছ? আমি একা পারবো না গাছটা কাটতে, এক্ষুনি আমি দেখাচ্ছি একা কি করে কাটা যায়।
এই বলে অলস লোকটি ঘরে গেল, একটা কুঠার নিয়ে গাছের গোড়ায় কোপাতে শুরু করল। কিন্তু কিছুক্ষণ কোপিয়ে সে বুঝতে পারল, আসলেই একার পক্ষে গাছটা কাটা সম্ভব নয়। লোহার মতো শক্ত হয়ে গেছে গাছের গোড়া, কুড়াল ফিরে আসে, কাটে না। তার মাথা থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরে পড়তে লাগল।
কিন্তু সে থামল না, কুঠার চালাতে লাগল। অবশেষে ঠিকই সে সফল হল, কেটে ফেলল গাছটি। এখন বাকি রইল গাছের শেকড় শুদ্ধ গোড়া। এটা সত্যিই কঠিন কাজ, একা সে পারছিল না। হঠাৎ দেখা গেল আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এলো কুঠার শাবল হাতে নিয়ে। তারা বলল, তুমি গাছ কেটেছ, অনেক ক্লান্ত হয়ে পড়েছ, এবার আমরা শেকড় তুলব।
এই বলে শুরু করে দিল সবাই, সকলের চেষ্টায় শেকড় তোলা হল এবং শেকড় পুড়িয়ে ফেলল। এরপর থেকে লোকজন নিশ্চিন্ত মনে ওই পথ দিয়ে যাওয়া আশা করতে লাগল। কাউকেই আর কাঁটায় আহত হতে হল না, কিংবা কারো জামা কাপড়ও আর কাঁটায় ছিঁড়তে লাগল না।
বন্ধুরা, দেখলে তো অলস লোকটি আলস্য ছেড়ে কাঁটা গাছটি কেটে ফেলার ফলে পথচারীদের কেমন সুবিধা হলো? তোমরাও অলসতা ঝেড়ে ফেলে সংসারের ছোটখাটো কাজ ও পড়াশোনায় এখন থেকে গভীর মনোযোগ দেবে, কেমন? আর তাহলেই তোমার ভবিষ্যৎ হবে সুন্দর ও চিন্তামুক্ত।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি কবিতা। কবি আহসান হাবিবের লেখা ইচ্ছা কবিতাটি আবৃত্তি করেছে ঢাকার সারেগামা একাডেমির সদস্য মাসরুরা মাহনুর সুহা।
মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো কাল, চিকন সুতোর কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে, মাছ ধরবো ঝাঁকিয়ে ঝাঁকে, মাছ কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে, বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙিন হাড়ি।
চমৎকার একটি আবৃত্তি শুনলে বন্ধুরা। আবৃত্তির পর এবার আমরা সোহার কণ্ঠে একটি গান শুনব। প্রত্যাশা শিরোনামের গানটির কথা ও সুর মাহফুজ বিল্লাহ শাহির।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী আসরে।
কণ্ঠে মধুর গান আছে তাই পাখি সকাল সাজে ভরে যায় ডাকা ডাকি, কণ্ঠে মধুর গান আছে তাই পাখি সকাল সাজে ভরে যায় ডাকা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
রংধনু শুনলেন, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 4 মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, যে কারণে সাতক্ষীরা যাচ্ছেন নরেন্দ্র মোদী, দৈনিক মানবজমিন। ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দৈনিক সমকাল। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম মারা গেছেন, দৈনিক কালের কণ্ঠ। থানায় 26,695টি ধর্ষণের মামলা, দৈনিক ইত্তেফাক। উপাচার্যদের বিরুদ্ধে তদন্ত সুখকর নয় বলেছে ইউজিসি, দৈনিক যুগান্তর। এবং ফের হামলার হুমকিতে মার্কিন কংগ্রেসের কার্যক্রম স্থগিত, বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, তাজমহলে বোমাতঙ্ক, বার করে আনা হলো পর্যটকদের, বন্ধ সব দিকের দরজা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ধর্ষকের উদ্দেশ্যে ধর্ষিতাকে বিয়ের পরামর্শ, প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে খোলা চিঠি, দৈনিক আজকাল। এবং জোট কাটা এখনও উত্তরবঙ্গ, চূড়ান্ত আসন সমঝোতায় কংগ্রেসের কোর্টে বল ঠেলল আব্বাসের দল, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সমকাল সহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে। আজ সকালে একদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে একটি হত্যার ঘটনা ঘটলেও সেটি দুঃখজনক। সীমান্তে যাতে অপরাধ না ঘটে, হত্যার ঘটনা যাতে না ঘটে, সেটাই দুই দেশের অবিষ্ট লক্ষ্য হওয়া উচিত। ঢাকা সফরে নানাবিধ উদ্দেশ্য রয়েছে বলে তিনি জানান। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে তিনি ঢাকায় এসেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে মূল আলোচনা হয়েছে।
যে কারণে সাতক্ষীরা যাচ্ছেন নরেন্দ্র মোদী, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, একদিন আগে আচমকা খবর চাউর হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরা যাচ্ছেন। সেখানকার ঐতিহ্যবাহী যশোরেশ্বরী মন্দিরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি। দিল্লি থেকে উড়ে আসা মোদীর নিরাপত্তা দলের সদস্যরা গত সপ্তাহে সাতক্ষীরা সরেজমিন ঘুরে দেখেছেন। মন্দিরের অবকাঠামো, যাতায়াত পথ, নিরাপত্তা সহ সব কিছু রেকি করে গেছেন তারা। প্রস্তাবিত সূচি মতে আগামী 26 মার্চ সকালে ঢাকা আসছেন নরেন্দ্র মোদী, বিকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা করবেন। কিন্তু হঠাৎ করে সাতক্ষীরার মন্দির পরিদর্শনের বিষয়টি মোদীর সফরে যুক্ত হলো কিভাবে? এ পরিদর্শনের রাজনৈতিক তাৎপর্যই বা কি? বিশ্লেষকরা এখনো এর কোনো কুলকিনারা করতে পারছেন না।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল কিংবা পূর্ণ পর্যালোচনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। মুশতাকের মৃত্যুর পর নাগরিক সমাজ থেকে আইনটির ব্যাপক সমালোচনা করা হচ্ছে। আগামী 26 মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আলটিমেটাম দেয়া হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে। এ সম্পর্কে দৈনিক মানবজমিনের কয়েকটি খবর। ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বিরুদ্ধ মত আর পথ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ডিজিটাল আইন। আর ডক্টর কামাল হোসেন, স্বাধীন কমিশনের মাধ্যমে মুশতাকের মৃত্যুর
তদন্তের দাবি জানিয়েছেন।
থানায় 26,695টি ধর্ষণের মামলা, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর ও ইত্তেফাক লিখেছে, সারাদেশের থানাগুলোতে 2016 থেকে 2020 সালের অক্টোবর পর্যন্ত 5 বছরে মোট 26,695টি ধর্ষণের মামলা করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে পুলিশের দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এছাড়া আরেকটি প্রতিবেদনে ধর্ষণ সংক্রান্ত মামলার বিচারের সময়সীমা নিয়ে বিধান পালনে উচ্চ আদালতের আদেশ অনুসারে একটি মনিটরিং টিম গঠনের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রতিবেদনের তদন্ত অনুসারে থানায় ধর্ষণের মামলা দায়েরের সংখ্যা বাড়ছে, যার মধ্যে গত 2 বছরে বেশি মামলা হয়েছে।
বাংলাদেশকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন। বাংলাদেশ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আমি খুবই আনন্দিত। এই উত্তরণ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় দেশটি লক্ষ কোটি মানুষের দারিদ্র্য ও ক্ষুধামুক্তির অঙ্গীকারসহ অন্তর্ভুক্তিমূলক এবং ক্রমবর্ধনশীল অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করছে। অ্যান্তোনিও গুতেরেস আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সুযোগ প্রসারের ক্ষেত্রে সাফল্যের জন্য আমি বাংলাদেশকে সাধুবাদ জানাই। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ বাংলাদেশের জন্য একটি মাইল ফলক।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা এক খবরে লিখেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়ালো তাজমহলে, আর 5টা দিনের মতোই বৃহস্পতিবার সকাল থেকে ভিড় করেছিলেন পর্যটকরা। কিন্তু তারপরই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান তাজমহলে বোমা রাখা হয়েছে। খবর পাওয়ার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়, দ্রুত খালি করে দেওয়া হয় তাজমহল, বন্ধ করে দেওয়া হয় সমস্ত দরজা। সকাল 7:30 নাগাদ তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহল। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র এই আগ্রার তাজমহল। এমন এক ঐতিহাসিক সৌধে হঠাৎ বোমাতঙ্কে কিছুটা নড়ে গিয়েছে যোগী রাজ্যের প্রশাসন।
জোট কাটা এখনও উত্তরবঙ্গে, চূড়ান্ত আসন সমঝোতায় কংগ্রেসের কোর্টে বল ঠেলল আব্বাসের দল। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ভোট আসন্ন, প্রার্থী তালিকা চূড়ান্ত করার পথে বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু বাম কংগ্রেস আইএসএফ জোটের জটই কাটল না। উত্তরবঙ্গে আসনের দাবি থেকে সরছে না আইএসএফ, কংগ্রেসের পক্ষ থেকে মেলেনি সবুজ সংকেত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার জোট মীমাংসা নিয়ে কংগ্রেসের কোর্টে বল ঠেলে দিয়েছে, ফলে কার্যত কংগ্রেসের উপর নির্ভর করছে জোটের ভবিষ্যৎ। ঘণ্টায় ঘণ্টায় বদলানো হচ্ছে সিদ্ধান্ত, তাই কেটেও কাটছে না জোটের জট।
আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, পিংলা থেকে হুঁশিয়ারি শুভেন্দুর। এটি দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, তিনি নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। বুধবার পিংলার জনসভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মমতার বিরুদ্ধে পুরনো কেন্দ্রে নিজেই সম্মুখ সমরে নামছেন কিনা তা স্পষ্ট করেননি তিনি। কর্মী সমর্থকদের সামনে নন্দীগ্রামে পদ্ম ফোটানোর শপথ নিয়েছেন শুভেন্দু, কিন্তু মমতার বিরুদ্ধে তিনি নিজে নাকি অন্য কেউ পদ্ম শিবিরের প্রার্থী হচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।
ধর্ষকের উদ্দেশ্যে ধর্ষিতাকে বিয়ের পরামর্শ, প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে খোলা চিঠি। আজকালের এ খবরে লেখা হয়েছে, দুটি ভিন্ন মামলায় দুটি বিতর্কিত বক্তব্য। একটি মামলায় ধর্ষিতাকে বিয়ে করার পরামর্শ দেওয়া হয়েছে অভিযুক্তকে, অপর একটি মামলায় বৈবাহিক ধর্ষণকে অস্বীকার করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে দেশজুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এবার তাঁর পদত্যাগের দাবি জানিয়ে খোলা চিঠি লিখলেন 4,000-এরও বেশি নারী অধিকার কর্মী, বিভিন্ন প্রগতিশীল গোষ্ঠীর সদস্যরা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে সবশেষে পাওয়া দুটি খবরের গুরুত্বপূর্ণ অংশ সহ গুরুত্বপূর্ণ শিরোনাম। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে বলেছেন, খুব শীঘ্রই অত্যাধুনিক ড্রোন কামান 22 বিমান বাহিনীতে যুক্ত হবে। এই ড্রোনটি বোমা ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন উপাদান বহন করতে সক্ষম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA রাজনৈতিক খেলার জায়গা নয় ইউরোপকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। চীনের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকার সবচেয়ে বড় হুমকি ওয়াশিংটনকে সরাসরি অভিযুক্ত করেছেন শি জিনপিং। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ এক বছর পর আবার আগামী 30 মার্চ থেকে খুলে দেয়া হচ্ছে বাংলাদেশের স্কুল। এবং 19 মাস গৃহবন্দী থাকার পর মুক্তি পেয়েছেন কাশ্মীরের হুররিয়াত কনফারেন্সের নেতা মীর ওয়াইজ ওমর ফারুক। শ্রোতা বন্ধুরা, ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা birdstoday.com/bn, আর আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।